الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکر অগণিত ফজিলত এবং বরকত রয়েছে কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজবি দামত বরকাত মুল আলিয়া এর লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা 180 নম্বর পৃষ্ঠা এর মধ্যে আত তারগিব আত তারহিব নামক কিতাবের একটি হাদিসে মুবারকা নকল করেন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিমিন রসুল মুহতাশাম হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী শেখ দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মাদানী পর্যালোচনা, এর মধ্যে সপ্তাহ ঘুরে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন, সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান মাদানী পর্যালোচনার মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। আজকেরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা শুনতেছিলাম বিবাহ প্রথা সম্পর্কে। আমরা বিবাহ প্রথা প্রথম পর্বে আমরা শুনলাম, তো আজকের আমরা বিবাহ প্রথা দ্বিতীয় পর্ব সম্পর্কে আজকের আমরা জানব। আজকে আমাদের বিবাহ প্রথা দ্বিতীয় এর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমাজে আমাদের যে দেনমোহর প্রথা, কাবিন প্রথা যে রয়েছে প্রচলিত এবং ইসলামিক, এর মধ্যে আমরা পর্যালোচনা করব যে আমাদের জন্য কোনটা এখন উচিত এবং অনুচিত। দ্বিতীয়ত যে যৌতুক, যা আমাদের সমাজের বেধি হিসাবে ধরা হয়, এই যৌতুক সম্পর্কে আমরা শ্রবণ করব। যৌতুক প্রচলিত প্রথা এবং এই প্রথার কারণে যে অবক্ষয়গুলো হচ্ছে, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, আমাদের দেশীয় যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো ইনশাআল্লাহ তুলে ধরা হবে। সঙ্গে মুবাল্লিগিন রয়েছে, বিশেষ করে আমাদের মাঝে জহির ভাই রয়েছেন, এছাড়া আমাদের সাথে আরমান ভাই রয়েছেন, দেলোয়ার ভাই রয়েছেন, আমরা আলোচনা করব, আমাদের সঙ্গী থাকুন। তো শুরুতেই আরমান ভাইয়ের কাছে যাব আজকের যে আমাদের বিষয়, এই বিষয় সম্পর্কে কিছু মাদানি ফুল নেয়ার জন্য, যে আজকের আমাদের সামাজিক যে প্রথাগুলো রয়েছে বিবাহের মধ্যে। তো আমাদের বাহ্যিকভাবে ইসলামী নিয়ম কানুন যে পালন করা হয়, বিশেষ করে যখন জন্মগ্রহণ করে একজন সন্তান, তখন ইসলামী কিছু প্রথা পালন করা হয়, তা হচ্ছে ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়া হয়, ইসলামিক প্রথা পালন করল। যখন খাতনা করানো হবে তখন সুন্নতি খাতনাও করা হলো, ইসলামিক প্রথা সে পালন করল। যখন সে বিবাহ করবে তখন ইসলামিক প্রথা ইজাব এবং কবুল, দেনমোহর এগুলোও কি পালন করল। আবার ঠিক যখন আমরা ইন্তেকাল করব তখন আমাদের কার্যাবলীগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামিক প্রথাই হবে। আমি মৃত্যুবরণ করলাম, এ থেকে শুরু করে কবর পর্যন্ত পরিপূর্ণটা কি করলাম, ইসলামিক প্রথা কি করলাম,
মেনটেন করলাম।
এরপরে তিন দিন পর, চার দিন পর দোয়ার ব্যবস্থা করলাম, ইসলামিক প্রথা আমি মান্য করলাম। 40 দিন পরে 40শা পালন করলাম, মাশাআল্লাহ খুব সুন্দর কথা, আপনি 40শা পালন করলেন, ইসলামিক প্রথা পালন করলেন। কিন্তু এখানে যে জিনিসটা আমি একটু ইন্ডিকেট করতে চাচ্ছি, কোন সন্তান জন্মগ্রহণ করল তো ডান কানে আজান, বাম কানে ইকামাত, ইসলামিক প্রথা আদায় করলো, এরপরে শুরু হয় আরেক প্রথা। যখন বিবাহ করতে যাবে, বিবাহের সময় ইজাব এবং কবুল এই জিনিসটাই কেবল কি আপনার ইসলামিক প্রথা অবলম্বন করলো, আপনি এরপরে দেখুন বিবাহের মধ্যে যতগুলো রয়েছে, আমি কাবিনের দিকে যাব এখন, এরপরে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব বিবাহ প্রথা আগামী পর্ব ইনশাআল্লাহ যদি চাহে আমরা অন্য কিছু নিয়ে আসব। কিন্তু আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে যেটা হচ্ছে বিবাহ প্রথাটা এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে যে ইসলামিক যতটুকু পালন করা দরকার ছিল আমরা ততটুকু পালন করি না, পরিপূর্ণটা পালন করি না, কিন্তু একটু পালন করে এরপরে আমরা অন্য কিছু ঢুকিয়ে দিই।
বিষয়টা
মাদানী ফুল আরমান ভাই থেকে নেব, এরপরে আমি আপনার কাছে আসতেছি যে আরমান ভাই কি বলতে চাচ্ছেন।
দেখুন, যে কথা আপনি বললেন, বাস্তবিকই আমরা ইসলামের যে প্রথা রয়েছে, নিয়ম রয়েছে, কানুন রয়েছে, আমরা স্বল্প নিই, এবং বাকিগুলো যেগুলো ইসলাম বিরোধী যেগুলো কাজকর্মগুলো রয়েছে সেই কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। যেমন বিয়ের শুরুতে বিয়ে হবে, এই যে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট যে হয়, অর্থাৎ এটাকে বলা হয় কি বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করা, এই প্রস্তাব নিয়ে গেল, এই প্রস্তাবের মধ্যে এঙ্গেজমেন্টের নামে, প্রস্তাবের নামে যে কুপ্রথাগুলো কুনিয়মগুলো যে চালু হয়ে যায় এবং এর মধ্যে এত খরচা হয়, আর এর মধ্যে নাচ গান, এরপরে মিউজিক বাজানো হয়, এরপরে মেয়ে এবং ছেলে পরস্পর ফ্র্যাঙ্কলি কথা বলে, তার সাথে কথাবার্তা করে, তো এভাবে করা কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ নেই। আমরা এঙ্গেজমেন্টের নামে যেগুলো প্রথা, যেগুলো কাজকর্ম করি, এটা কিন্তু বেশিরভাগ গুনাহের দিকে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে এঙ্গেজমেন্টের পরে বিয়ের যখন রুসুমগুলো শুরু হয়, বিয়ের ধাপগুলো যখন শুরু হয়, তখন দেখা যায় কি নতুন নতুন নানান ধরনের রুসুমগুলো জারি হয়ে যায়, এটা করতে হবে, এই কাজটি করতে হবে, হ্যাঁ, তারপরে এই কাজটি করতে হবে, এই বিয়ের নামে যে নতুন নতুন যে রুসুম, হলদি লাগানো, তারপরে মেহেদি লাগানো, তারপরে ছেলের পক্ষ থেকে
এঙ্গেজমেন্ট করার পরে তো ডাইরেক্টলি আর হলুদ লাগাবে না আর মেহেন্দি লাগাবে না, আপনাকে ডাইরেক্টলি চলে যাবে বিবাহ কিভাবে হবে, এখন বিবাহের পরে তারপরে মেহেদি রাত যা বলেন ই বলেন আমরা এটাও নিব আস্তে আস্তে করে। তো এখন যে এই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এঙ্গেজমেন্ট হওয়ার পরপরই কিন্তু আপনার বিবাহের অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায়, এই বিবাহ অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয়, যেখানে আমি কাবিনটাও আনতে চাচ্ছি যে দেনমোহর ই করা হয়, দেনমোহরের ব্যাপারে যে দর কষাকষির ব্যাপারটাও কিন্তু সমাজের মধ্যে প্রচলিত রয়েছে বিভিন্ন জায়গায়।
শুধু দেনমোহর যে বিষয়টা,
জি,
এটা ইসলামসম্মত,
ইসলামসম্মত অর্থাৎ এটা
সম্মত না, বলতে হবে বাধ্যতামূলক একটি বিষয়,
এটা নারীকে দিতে হবে,
দিতেই হবে, এটা হচ্ছে নারীর অধিকার।
আচ্ছা, জি,
ইসলামিক শরিয়া নারীর যে অধিকারগুলো দিয়েছেন এর মধ্যে একটি উল্লেখযোগ্য অধিকার হচ্ছে মোহর, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় কাবিনও বলে থাকি।
আচ্ছা,
দেন মোহর কিংবা কাবিন, হ্যাঁ, সেটা কতটুকু হবে, সেটা হবে ছেলে তার অর্থনৈতিক অবস্থান থেকে যতটুকু পরিশোধ করতে পারবে,
পরিশোধ করতে পারবে,
পাশাপাশি আবার এটাও দেখতে হবে যাকে সে বিয়ে করছে, যে মেয়েকে, ওই মেয়ের ফ্যামিলির স্ট্যাটাস, অবস্থান, যাতে করে সেখান থেকেও নিম্নমানের না হয়। ইসলাম আমাদেরকে সার্বজনীন একটি ব্যবস্থা দিয়েছেন, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইশারা করেছেন যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার জন্য, আপনি কিছুক্ষণ পূর্বে যে কথাটা বলেছেন আমি সেদিকে, যে আজকে আমাদের বিবাহের মধ্যে কিছু কিছু কাজ করি যা হচ্ছে ইসলাম সম্পৃক্ত, আর কিছু কিছু কাজ করি যেটা হচ্ছে ইসলাম বিরোধী। আর আল্লাহ তাআলা ইশারা করেন কি কোরআনে পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা,
পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামে,
হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আমরা কি করছি, যে কথা আপনি কিছুক্ষণ পূর্বেও বললেন, আজকে আমি ইসলামের নাম দিয়ে তো বিয়ে করছি, হ্যাঁ, ইসলামেরই অংশ, এবাদতেরই অংশ, কিন্তু কিছু অংশ করলাম ইসলামের, আর মেজরিটি আজকে চলে গেলাম ইসলামের বাহিরে। যেমন যার একটি জ্বলন্ত উদাহরণ দেন মোহরকে আমি নিয়ে আসি, আজকে আমরা ইসলাম যে অধিকারটা দিয়েছে সেই অধিকারের অধিক চর্চা করে, অনধিক বলবো এটা,
আচ্ছা অনধিক
চর্চা করে আজকে এটাকে আমরা নিয়ে আসছি আমাদের সামাজিক একটা মর্যাদা স্ট্যাটাসের ক্ষেত্রে। আমার মেয়ে 10 লাখ টাকা কাবিন দিয়েছি, এ বলে 20 লাখ টাকা কাবিন দিয়েছি, এ বলে 15 লাখ টাকা কাবিন দিয়েছি, প্রতিযোগিতায় কোরবানির গরুর মতো যেরকম আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই।
আমি শুনেছি, দেখি না শুনেছি আর কি, দেরওয়ার বাড়িতে চট্টগ্রামে, তো চট্টগ্রামে নাকি চট্টগ্রাম সিলেটের মধ্যে নাকি বিশেষ করে এরকমের কাবিন নিয়ে দরকর্ষক বেশি হয়।
শুধু আমি বলবো ভাই, হ্যাঁ ভাই, না শুধু চট্টগ্রাম, না শুধু সিলেট,
গোটা বাংলাদেশ
টোটাল অর্থনীতি ডেভেলপের সাথে সাথে এটা মুচড় খাচ্ছে। যেখানেই অর্থনৈতিক ডেভেলপ দেখবেন সেখানে এই বিষয়টা, অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কোরবানির পশু নিয়ে আজকে আমরা আল্লাহ তাআলার রেজা সন্তুষ্টি চাই না, চাই যে আমার গরুটা বড়, আমার গরুটা সুন্দর, হ্যাঁ এরকম একটা, কিন্তু জি জি এরকম একটা সিচুয়েশনে কিন্তু চলে গিয়েছি আমরা অ্যাজ ইট ইজ। এখন আমি আমার ছেলে আমার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এটাকে আমরা একটা, আমি ব্যক্তিগত মানে প্র্যাকটিক্যাল, আমি এক অনুষ্ঠানে গেলাম, তো বললাম যে মানে আমার আত্মীয়ের বিয়েতে বললাম যে কাবিন কত হবে, বলে যে
কাজী হিসেবে গেছিলেন না দাওয়াতে গেছিলেন
না, ওই সময় দাওয়াতে গিয়েছিলাম কাজী হিসেবে না, তো ফোনে আগে কথা হলো, বলে যে আমার ফ্রেন্ড সার্কেল থাকবে সেখানে আমার মান সম্মানের বিষয়ে। আমি জবাব দিলাম, আপনি কি আমার আপনার ফ্রেন্ড সার্কেলকে মেনটেন করবেন না ইসলাম শরিয়তকে মেনটেন করবেন?
জি,
সর্বশেষে আমার কথা মেনেছে বিভিন্ন যুক্তির কারণে, কিন্তু আমাদের সমাজ যেদিকে যাচ্ছে যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল সমাজকে মেনটেন করার জন্য 10 লাখ টাকা ছেলেকে দেনমোহর দিয়ে দিলাম, একটা ছেলে যে চাকরি করে মাসে 20,000 টাকা, 30,000 টাকা, নয়তো 40,000 টাকা, ওই 40,000 টাকা যে ছেলে চাকরি করে ওই ছেলে কিভাবে 10 লাখ টাকা মোহর দেবে?
আপনি 40,000 টাকা, এটা খুব উপরে উঠে গেছে,
উপরে
আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, আপনি গড় ইনকাম যদি দেখেন কত হবে, 3,000 উপর
না, এটা তো 8,000 করতে পারি,
আপনি 8,000 টাকা ধরেন,
8 থেকে 10,000 টাকা
ধরেন, 10,000 টাকা কারো যদি স্যালারি হয় তার ঘরের মধ্যে থাকা খাওয়ার10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ ধরা হচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে একটু অন্য মনে হচ্ছে,
মানে এটাও একটা দিক,
হ্যাঁ যে এখন সমাজে বিবাহের তালাক প্রবণতা বেশি বেড়ে যাচ্ছে, আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন আপনার অ্যাভেলেবেল আসছে, কিন্তু এখন মেয়ের বাবা মনে করে আমি যদি 10 লক্ষ টাকা দেনমোহর বেঁধে দেই তাহলে আমার মেয়েকে কি করবে না,
সহজে তালাক দেবে, তালাক 10 লাখ টাকা দিতে হবে,
আর এই ভয়তে ছেলে তালাক দিবে না, এই একটা বাধ্যবাধকতা আমার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সমাজে
এটাও ইমরান আলফিসানি বাবু যেটা, এটাও একটা দিক, এটার সাথে কিন্তু আবার আরেকটা কানেক্টেড,
আচ্ছা
অর্থাৎ ট্রেন যেমন একটার সাথে একটা কানেক্টেড থাকে,
জি জি,
এক বগি আরেক বগি টেনে
নেয়,
অ্যাজ ইট ইজ আমাদের বিবাহের প্রথাটা এরকম দাঁড়িয়েছে যে আজকে দেনমোহর কেন বাড়ানো হচ্ছে, এক তো গেল সামাজিক স্ট্যাটাস, দ্বিতীয়ত মেয়ের বাবা চিন্তা করে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি আমি যৌতুক দিচ্ছি 5 লাখ,
আচ্ছা
যৌতুক দিচ্ছি 10 লাখ, যদি কোন কারণে আমার মেয়ে এখানে না থাকে এখানে টাকা আসবে কোথায়,
মানে অভিযান লস হিসাব করে,
জি জি
এই বিষয়ে আমও গেল ছালাও যাবে,
মানে মূল, এবং আমি এটা অনেক অভিভাবকের সাথে পর্যালোচনা করেছি বিষয়টা,
জি
যে দেনমোহরটা কেন, এবং যখন নাকি ঘরোয়া মিটিং গুলো হয় ঘরোয়া পরিবেশে যখন দিন তারিখ নেওয়ার জন্য মেয়ের পক্ষ যদি আমি এরকম, আমি অনেক মেয়ের পক্ষে অনুষ্ঠানের মধ্যে আমি অ্যাটেন্ড করেছি,
আমাদের চট্টগ্রামে একটা আছে পানশাল্লা বলে,
পানশাল্লা এক এক জায়গায় এক রকম, আমরা বলি
এটার একটা নাম, এটা একটা প্রথা
আমাদের মুন্সিজি বিক্রমপুরে বলে থাকে, এটা দিন তারিখ নিতে যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম, তো সেখানে আমরা যখন আলোচনা করি তখন বলে কি ভাই আপনি কি দিচ্ছেন কি, বলে তো দেবো তো 5 লাখ টাকার মতো, তাহলে 10 লাখ কিন্তু কাবিন করিয়ে নি, মানে 5 লাখ আমি যৌতুক দিব এই জন্য কি করতেছি, আর ছেলের পক্ষেও চিন্তা করে 5 লাখ তো পাইতেই আছি মাল যৌতুক, তো 10 লাখ দিলে সমস্যা কোথায়, কয় কাজী সাহেবকে দিতে হবে, দুজনে ভাগযোগ করে দিব নে,
আচ্ছা
মানে খরচের ক্ষেত্রে বাস্তবতা আমরা কিন্তু একেবারেই, বাস্তবতা তো একটা কঠিন বিষয়,
আর একটা জিনিস এখানে, আচ্ছা আপনি তো কাজী সাহেব, এই দেনমোহরের যে ফিসটা আপনারা পান এটা তো মেয়ের পক্ষ দেওয়ার নিয়ম নাকি?
না এটা আমাদের স্বাভাবিক, মূলত
মেয়ের পক্ষ
না দেওয়ার নিয়মটা ছিল সম্পূর্ণটা ছেলের পক্ষের,
নিয়ম ছিল তার পক্ষে,
কিন্তু এখন উভয় পক্ষে দেয়, আমাদের
উভয় পক্ষে দেয়,
উভয় পক্ষে আমরা
কিছু কিছু জায়গায় মেয়ে পক্ষ দেয়। এই জন্য ছেলে পক্ষ মনে করে যে ওই সময় পকেটে টাকা নিয়ে যায় না, মনে করে যা দেওয়ার দিবে তো তারাই দিয়ে দিক, সমস্যা নেই।
আসলে এই জিনিসটাকে আলকিস্তানি বাবু, আমরা জিনিসটাকে ধর্মটাকে আজকে হালকা করে ফেলছি, ধর্মটাকে হালকা করে ফেলছি। এবং দেন মোহরের বিষয় কখন আসে দাঁড় জানেন? যখন তালাকের বিষয় চলে আসে,
হ্যাঁ,
তখন জিজ্ঞাসা করে দেন মোহর কি দেওয়া হয়েছিল, কিন্তু ইসলাম শরীয়ত কি বলছে, ইসলাম আমাকে কি বলছে? ইসলাম আমাকে বলছে এটাই যে স্ত্রীর সাথে মোয়ামেলা করার পূর্বে তার পরিপূর্ণ দেন মোহরকে পরিশোধ করতে হবে, 100%, কোন পার্সেন্টেজ এখানে নাই, কম নাই।
এখন যে দেয়া হচ্ছে না, এটা কোন হিসেবে?
এখন এটা বুঝেন, আপনি যে কথা বললেন শিকল দিয়ে বেঁধে রাখার জন্য, যাতে আমার মেয়েকে আমার বোনকে তালাক দিয়ে না দেয়, এই জন্য আমরা তাকে আমার ওই যার কাছে বিয়ে দিচ্ছি তাকে আমি দেন মোহর দিয়ে বেঁধে রাখছি।
আচ্ছা, দেন মোহরের কথাটা আমরা এখন একটু ক্লোজ করতে চাচ্ছি। তো এক্ষেত্রে বোঝা যায় যে দেন মোহরটা আমরা ইসলামিক শরিয়াত মোতাবেক আমরা করতে চাচ্ছি।
মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা বলেন কি যে বিয়েতে দিন মোহর যত কম হবে তার সংসার
খরচ কম হবে,
খরচ কম হবে,
বিয়েতে খরচ কম হবে। তবে এই বিষয়টা কিন্তু আরেকটা জিনিস আমি অ্যাড করি, হয়তো বা অনেকে ভাববে যে শুধু কম করাই বুঝি উত্তম, তবে ইসলামী শরিয়ত, ইসলামিক স্কলার,
এটাই আমরা চাচ্ছি যে সুন্নত যেটা রয়েছে এটাও আমরা জানব।
ইসলামিক স্কলাররা যেটা দিক নির্দেশনা দিয়েছেন যে এত কম যাতে না হয়, যা একজনের লেভেলিটি অনুযায়ী, অর্থাৎ আমার ফ্যামিলি স্ট্যাটাস প্লাস যার সাথে বিয়ে হচ্ছে তার ফ্যামিলি স্ট্যাটাস মিলে সামর্থ্যের মাঝে রেখে সেটাকে মেনটেন করা, যেটা ছেলেও দিতে পারবে পাশাপাশি মেয়ের স্ট্যাটাস
থাকে
বজায় থাকবে। তো মূল বিষয় এটাই যে যে ব্যক্তি যার যার স্ট্যাটাস অনুযায়ী যদি আমরা পর্যালোচনা করে যেটা ছেলে প্রদান করতে পারবে 100%, বাকি রাখবে না, ক্ষমা চাইবে না। আমাদের একটা এটা বলে,
আমাদের আমি বলতে চাচ্ছিলাম এটা যে যদি দেখি কেউ ইন্তেকাল করলে, সমাজের মধ্যে কেউ ইন্তেকাল করলে, তাহলে দেখা যায় যে তার মানে কোনো স্বামী স্ত্রী আগে ইন্তেকাল করলো, এখন ওই স্বামীর বড় ভাই অথবা আত্মীয় স্বজন গিয়ে তার স্ত্রীর কাছে বলবে দেন মোহর মাপ চাওয়ার জন্য। আচ্ছা, এই জিনিসটা কতটুকু লজ্জাজনক, কেন দেন মোহর না দেওয়ার ব্যাপারে যে হাদিস শরীফে আসছে তার সারমর্ম যে কালকে আমাদের জেনাকারী কাতারে দাঁড়াতে হবে, বদকারী কাতারে দাঁড়াতে হবে
যদি দেন মোহর আদায়
না করে। তো আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখি না। আমরা মনে করি যে গতকালকেরই আমার এক এটিওর সাথে কথা হচ্ছিল, উনি রিসেন্টলি বিয়ে করছেন। তো বিয়ে করতে বললেন যে যখন আমি বিবাহ করতে গেলাম তখন এই দেন মোহর নিয়ে দরকষাকষি শুরু হলো, এখন ওখানে আমার অস্তিত্বের লড়াই হয়ে গেল। ওখানে মানে কেমন একটা সিচুয়েশন হয় ওখানে, আমি এটা ফুটাতে চাচ্ছি যে আমার অস্তিত্বের লড়াই হয়ে গেল। যদি বিয়ে না করে বাড়িতে চলে আসি তাহলে সামাজিকভাবে আমি বয়কট হব, যে বলবে যে তোমাকে মেয়ে দেয় না, তো এই সেই বিভিন্ন ধরনের একটা কথা চলে আসবে। আর যদি আমি ওখানে বিয়ে করি তাহলে আমাকে এই 8-10 লাখ টাকা দেন মোহর ই করতে হবে, কিন্তু আমার অ্যাবিলিটি নেই, এতটুকু দেওয়ার অ্যাবিলিটি নেই। তারপরে আমি কম হতে হতে কম হতে হতে প্রায় 4-5 লাখের মধ্যে এসে তারপরে দেন মোহর, যে আমি দেন মোহর যত হোক দিয়ে করেই যাব। এই যে একটা সিচুয়েশন ওখানে তৈরি করা, আমাদের মুরব্বিনে কেরাম হয়তো এখন শুনতে পাচ্ছেন, মেয়ের বাবা মেয়ের মা শুনতে পাচ্ছেন অথবা আত্মীয় শুনতে পাচ্ছেন দর্শকবৃন্দ, কিন্তু এই যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার মেয়ের জামাইকে আপনি উদ্ধার করেননি, আপনি ফাঁসাচ্ছেন, দুনিয়াতে ফাঁসাচ্ছেন আখিরাতে ফাঁসাচ্ছেন। যদি ইন্তেকাল করলো আর তার স্ত্রী তার দেন মোহর মাফ করলো না, বাহ্যিকভাবে দেখা যায়, আমি এই প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে দেখা যায় যে প্রথমে যখন স্বামী স্ত্রীর সাথে মিল মহাব্বত হয়ে যায়, কথাবার্তা হয়, তখন বলে দেয় আমার তো আপনাকে দরকার, আমার দেন মোহরে কি দরকার। কিন্তু যখন পারিবারিক ভাবে একটা দ্বন্দ্ব লেগে যায় না, দ্বন্দ্ব লেগে যায় যে আপনি আগে বলেছেন তালাকের, তখন প্রশ্ন চলে আসে কোনো কারণে, অর্থাৎ সম্পর্ক এখানে ব্রেকআপ হবে, তখন গিয়ে এই মাফের কথা তখন থাকে না।
আমি এখানে যেটা
যখন মামলা করে,
হ্যাঁ জি, আমি এই কথাই বলতে চাচ্ছি, যদি স্বামীকে স্ত্রী মাফ করে থাকে,
জি,
দেন মোহর মাফ করে দিয়েছে, তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, কোনো কারণে তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, ওই মুহূর্তে যদি স্ত্রী গিয়ে মামলা করে দেন মোহরের জন্য, এটা সম্পূর্ণ হারাম একটি দাবি সে আদালতের মধ্যে উপস্থাপন
জুলুম করলো তাইলে,
কারণ সে অবৈধ একটি দাবি, মিথ্যা একটি দাবি সে উপস্থাপন করেছে আদালতে, যেহেতু সে তার স্বামীকে ক্ষমা করে দিয়েছে। আর যদি ক্ষমা না করে থাকে, আদায় না হয়ে থাকে, এটাও অবৈধ। তার মানে আমরা আমাদের সমাজটাকে, আমাদের বিবাহের এই হালাল পদ্ধতিটাকে কোথায় দাঁড় করিয়ে দিচ্ছি আমরা?
জি,
কারণ মিথ্যা দাবির উপর সুখ আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি এটাকে। তো এই জন্য আমাদের উচিত হবে যেন আমরা প্রত্যেকেই বুঝে শুনে সম্পর্কের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যেন প্রত্যেকে এই বিশ্বাস রাখি। আমি মুসলমান সর্বপ্রথমে চিন্তা করতে হবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি।
মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ রাসূল সন্তুষ্টির জন্য হওয়া
উচিত। আজকে বর্তমান সিচুয়েশন আমি আপনাদেরকে ইনফরমেশন দিই, বর্তমানে যে আমাদের তালাক হচ্ছে, এটা হয়তো আমার সাথে সকল দেশের কাজীরাই একমত হবে, শতকরা 95টা তালাক দিচ্ছে মেয়েরা ডিভোর্স করছে বর্তমানে, যেখানে শরীয়তে ছিল ছেলে তালাক দিবে, কিন্তু আমাদের এখানে আইন আছে যে মেয়েকে ক্ষমতা দিয়েছেন কিনা সেই ক্ষমতা বলে ই হয়ে।
এটা তো আপনার, এটা তো ইসলামী শরীয়তের বাইরে গিয়ে না, ওখানে তো কাবীর নামে লেখাই থাকে যে আপনি যদি ভরণ পোষণ না দিতে পারেন অথবা খরগোশ না দিতে পারেন অথবা সমস্যা সৃষ্টি করেন তাহলে মেয়ে তালাক দিবে, তালাক চাইতে পারবে।
কিন্তু না, আমাদের দেশীয় যেটা সেটা হচ্ছে, আমি ওইদিকে যাচ্ছি না, আইনের দিকে যাচ্ছি না, আমি আমার অবস্থান থেকে আমি বলতে চাচ্ছি যে জিনিসটা, যে আজকে যে সমস্যাটা, যে এই সমস্যার শতকরা 95% তালাকই হচ্ছে মেয়ের পক্ষ থেকে, এবং সেখানে গিয়ে কি হয়, মেয়ের পক্ষ থেকে যখন তালাক চাওয়া তখন কিন্তু দেন মোহর দাবি করা হয় না।
আচ্ছা,
দেন মোহর দাবি না করেই তালাক দিয়ে চলে যাচ্ছে, কিংবা উভয় পক্ষের সম্মতিতে তখন তালাক হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, তালাকের মূল যে কারণ সেটা হচ্ছে আমাদের নৈতিকতার অভাব। আমাদের ইসলামী শরীয়ত থেকে, ইসলামের হুকুম আহকাম থেকে যখন আমরা বের হয়ে যাচ্ছি, তখনই আমাদের সমাজে, আমার পরিবারের মধ্যে, আমার ব্যক্তি জীবনের মধ্যে, পরিবারের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে অশান্তি নেমে আসছে। এটা বিভিন্ন রূপে আসবে।
জি,
আজকেও আমি যে আসতেছিলাম বাসা থেকে, রাস্তার মধ্যে আমার ফ্রেন্ডে দেখা হলো, আমি তার এজ এক ঘটনা, আজকের বাস্তব ঘটনা, এটা
হচ্ছে
অহরহ হচ্ছে। আসলে এগুলো আমরা সলিউশন তখনই আমরা আনতে পারবো যখন আমরা পরিপূর্ণ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা। এটা আমি আপনার জন্য বলছি তা না, এটা আমার ক্ষেত্রে, আমি কতবার ক্ষেত্রে ইসলাম নিজের মাঝে অ্যাপ্লাই করতে পারছি, বলাটা কিন্তু সহজ আফিসানি ভাই, যে বলাটা খুবই সহজ কিন্তু করাটা বাস্তবে কঠিন। আর দাওয়াত ইসলামী কিন্তু ওই বক্তব্যের মাঝে সীমাবদ্ধ রাখতে
চায় না। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এবং আমাদের যিনি আমির শেখ তরিকাত আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া, ওনার কথা হচ্ছে যে কথার মাঝে নয়, বাস্তবে আমলিয়াতের মাঝে যেন আমরা নিজেদেরকে নিয়ে আসি। তো আমি সকল মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো যে আপনি পিতা কিংবা মাতা, আপনি বড় ভাই, আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দিবেন, যদি আপনি ওই বিবাহের সময় যে ছেলের কাছে আপনি বিবাহ দিচ্ছেন ওই ছেলেকে যদি আপনি বলেন যে বাবা তুমি কতটুকু, ভাই তুমি কতটুকু মোহর আমার বোনকে, আমার মেয়েকে দিতে পারো, ওই প্রশ্নটা যদি আপনি ওই ছেলেকে করেন, ওই ছেলের পক্ষ থেকে যে অ্যান্সার আসবে, সে যদি সেটা দেন মোহরটা দেয়, আমার মনে হয় ওই ছেলের হৃদয়টা যতটুকু খুশি হবে, ওই পরিবারের প্রতি যতটুকু রেসপেক্ট, সম্মানবোধ, সম্মানবোধ সৃষ্টি হবে, আমার মনে হয় এটা অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না, এটা কোনো কিছু দিয়ে সম্ভব না।
যাই হোক, এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, মা বাবা যে মেয়েকে বিয়ে দিয়েছে, তো মা বাবার এটাই উদ্দেশ্য থাকে কি আমার মেয়ে যাতে ভালোভাবে সংসার করে,
সুখী হোক,
সুখী হোক,
এটাই কিন্তু সবাই চায়।
এটাই কাম্য,
অনেক কষ্ট করে, কষ্ট করে বিয়ে দিয়েছে বা আয়োজন করেছে, মা বাবা এটাই চায় যাতে আমার মেয়ে খুশি থাকে, শান্তিতে থাকে। যখনই এই তালাকের মাসলা আসে যায় তখন মা বাবা অস্থির হয়ে যায়, খুবই অস্থির হয়ে যায়, মেয়ে ঘরে চলে আসে, বাচ্চাদেরকে নিয়ে চলে আসে, তো এটা টেনশন থাকে মা বাবার। তো এই জন্য আমাদের উচিত যখনই আমরা মেয়েকে বিয়ে দিব, ছেলেকে ভালোভাবে আমরা দেখে নিব। আপনি যে কথাটি বললেন, কে ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কত দিন মোহর দিতে পারবেন, তো ছেলেটা যে দূরে ছিল কাছে চলে আসবে, সে বলবে ইয়া আল্লাহ আমাকে এত সুন্দর শ্বশুর পাওয়া গেল বা আমি দেখেছি শুনেছি যে এতে মেয়েওয়ালা কামিয়াব হতে পারে না, বা যত দিন মোহর দেওয়া হয়েছে সে চেয়েছে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে পায় না।
যে বিষয়টা যখন এটা মামলার দিকে গড়ায়,
জি,
না সে ছেলের পক্ষে সুখী না মেয়ের
পক্ষে সুখী,
কারণ আসলে মামলাটা মানেই হচ্ছে বিশাল এক বোঝাকে মাথায় নেয়া।
জি,
এরই পাশাপাশি আলকিস্তানি বাপু আমি যে বিষয়টা আলোচ করব,
জি জি,
যে আসলে দেন মোহরের যে বিষয়টা, এটা তখনই আমাদের বার্গেনিং সৃষ্টি হয় যখন এর সাথে যৌতুকের একটা চিন্তা চেতনা থাকে। এটা একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে,
জি জি,
এক কারণেই কিন্তু দেন মোহরটা বৃদ্ধি পায় না। এই দেন মোহরটা বৃদ্ধির কারণ কয়েকটা থাকতে পারে, হতে পারে সামাজিক স্ট্যাটাস, হতে পারে তাকে বেঁধে রাখার একটি প্রবণতা, হতে পারে সেটা যৌতুক দেওয়ার একটা মাধ্যম। যদি ছেলেকে যৌতুক দেওয়া হচ্ছে, তখন এটাকে বাড়ানোর একটা কারণ হতে পারে। আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে যে সকল যুবক ভাইরা আজকে দেখছেন কিংবা যাদের ছেলেদেরকে বিয়ে করাবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আফিসানি বাবু এই বিষয়টা, যে যৌতুক নামের কৌতুককে যেন আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি।
এটা কিভাবে সম্ভব? আমার এখন একজন ছেলে বলবে যে আমি বিয়ে করতে যাচ্ছি, ঠিক আছে না, আমাকে এত দিতে হবে, তত দিতে হবে, আমাকে মোটরসাইকেল দিতে হবে, আমাকে ফ্রিজ দিতে হবে।
বাপু,
এখন দ্বিতীয় যেটা হচ্ছে যে মেয়ে পক্ষ, মেয়ে পক্ষ আমাদের সমাজে কিছু লোকের কারণে, আজকের কিন্তু আমাদের সমাজে কিছু বিত্তবানদের কারণে গরিব শ্রেণী যারা আছে তারা খুব মুসিবতের মধ্যে আছে, যাদের 2টা 3টা 5টা মেয়ে আছে তারা খুব, মানে আমি আমার মনে হয় তাদের ঘুমও ঠিক মতো আরামে হয় না, কারণ তারা ভাবতে থাকে আমার মেয়েগুলোকে কিভাবে বিয়ে দিব, আমার মেয়েকে কে নিবে, আমার কাছে তো 5 জন খাওয়ানোর মতো টাকা নেই।
আসলে বিষয়টা আমি বলি, এটা তো আর একদিনে সৃষ্টি হয় নাই, পরিপূর্ণরূপে। এখানে যদি আমি চিন্তা করি, আজকে ফর এক্সাম্পল আপনি বিবাহ করতে যাচ্ছেন বা আমি বিবাহ করতে যাচ্ছি, আমি আজকে বিবাহ করলাম, হয়তো বা দেখা যায় বিবাহের 1 বছর বা 2 বছর পর আমাদের সন্তান হবে, একটা মেয়ে হলো, দেখেন মানে সার্কেলটা কোথায় ঘুরছে। আমি বিয়ে করলাম, বিয়ের সময় যৌতুক নিলাম, এই 1 বছর কিংবা 2 বছর পর হয়তো আমার একটা কন্যা সন্তান জন্ম নিল, ব্যাপারটা দেখেন, 16 বছর 18 বছর পরে আমি কি করবো,
বিবাহ দেব,
মেয়েটাকে বিবাহ দেব। আমাদের দেশে একটা প্রবাদ আছে, আগের জল যেমনে যায় পিছনের জল তেমনি যায়। আপনি নিয়েছেন 1 লাখ, ওই সময় তো দাম কম ছিল, এখন আপনার মেয়ের জন্য 10 লাখ না 20 লাখ জমা, আপনি আমার আপনার শ্বশুরকে কষ্ট দিয়েছেন 1 গুণ, এখন আপনাকে বহন করতে হবে 10 গুণ, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো আমি যদি চাই আমি আমার ফিউচার, আমার মেয়েকে যৌতুকবিহীন ভাবে বিবাহ দেব, ওই যুবক যে আজকে ভাবছেন, আপনি তো নিজেকে বুদ্ধিমান মনে করছেন, আমি আপনাকেও বলছি, হ্যাঁ মাঝে ছিল দর্শক বিন্দু, আপনি হয়তো বা আজকে আপনার ছেলের বাবা কিংবা ছেলের মা, আপনি কি চান আপনার ছেলের মেয়েকে অর্থাৎ আপনার নাতিকে, নাতিনকে বিয়ে দেওয়ার সময় আপনার ছেলে 10 লাখ টাকা যৌতুক দেখ? যদি আপনি এটা না চান, তাহলে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আজকে আপনার ছেলের বিয়েতে আপনি যৌতুক নিয়েন না। আপনি আজকে যেমনটি আচরণ করবেন ঠিক রিপিট আপনার কাছে কয়েক গুণ বৃদ্ধি হয়ে তা আপনার কাঁধে ফিরে আসবে। এটা কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পুরা বাস্তবতা আলফিসানি বাবু, আজকে আমাদের বিবাহটা কঠিন হয়ে গেছে আর জিনা সহজ হয়ে গিয়েছে। এটা বলতে বাধ্য হচ্ছে বিষয়টা, যে আজকে জিনা আসান হয়ে গিয়েছে,
আমরা করেছি,
আমরা তৈরি করেছি, আমাদের হাতের তৈরিটা। যে আজকে বিবাহ করতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে, টাকার কারণে বিবাহ করতে পারছে না, মেয়েকে বিবাহ দিতে পারছে না, জিনার মধ্যে লিপ্ত হচ্ছে মাযাল্লাহ নাউযুবিল্লাহ। আমরা যদি বিবাহটাকে
সহজ করে দেই,
আসান করে দিতাম, যৌতুক প্রথার প্রতি ত্রুটি নিক্ষেপ করতাম, তাহলে আমাদের এই সমাজে এই বেহায়াপনা, এই উলঙ্গপনা, এই খারাপ কাজ এত বৃদ্ধি পেত না। এই জন্য আমি দায়ী। হ্যাঁ, আমি বলবো আমি দায়ী, আমাকে আমার থেকে শুরু করতে হবে,
যৌতুককে না বলতে হবে,
যৌতুককে পরিপূর্ণরূপে না করতে হবে, ধিক্কারের সাথে।
জি, যৌতুক চাওয়া যাবে না। দেনমোহরের ব্যাপারটাও আমাদের সলিউশনে প্রায় চলে আসছি আমরা, যে দেনমোহরটাও আমাদের আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে, এত বেশি করা যাবে না। আর যৌতুক যেহেতু আমাদের সমাজে একটা এখন মানে গরিব হোক ধনী হোক সবাইকে দিতে হয়, যে শ্বশুরবাড়ি থেকে দিতে হয়, এই জন্য আমি দর্শকদেরকে বলবো যে দেখেন, আপনি আপনার অবস্থানে থেকে যদি কোনো ইসলামী বোন শুনতে পাচ্ছেন, ইসলামী ভাই শুনতে পাচ্ছেন, অথবা কোনো সন্তানের মা শুনতে পাচ্ছেন, বাবা শুনতে পাচ্ছেন, এই যে যৌতুক লোভী যে জিনিসটা, যৌতুক লোভ, আপনি মনে করবেন আমার খরচটা আমি ওখান থেকে উঠাবো, অথবা মেয়ে পক্ষ বলবে আমার খরচ আমি দেনমোহর থেকে উঠাবো, ছেলে পক্ষ মনে করবে দেনমোহর তো দিচ্ছি আমি, এখন যৌতুক চাবো আমাকে সেটা দিতে হবে, আর কিছু আমি কিছু চাই না, এখন তো একটা সিস্টেম বেরোতে আমি কিচ্ছু চাই না, ছেলে কিছু চায় না, আপনার মেয়েকে আপনি সাজাই পরিয়ে দেবেন, কি আছে এই সাজানো পরানোর মধ্যে? শুরু থেকে শেষ পর্যন্ত তার 5 লাখ টাকা শেষ, 10 লাখ টাকা শেষ, এত কম? এবং বিয়ের আগে, বিয়ের আগে গিফট আর সাজিয়ে দিয়ে আসে মেয়ে পক্ষ।
দ্বিতীয়ত, মেয়েরা যখন আসে বিয়ের অনুষ্ঠানের মধ্যে, তারা দেখে কি কি দিচ্ছে, আবার এইসব মেয়েরা গিয়ে তার বাড়িতে গিয়ে বলে, মা এই জিনিস দেওয়া হয়েছে, তুমি আমার বিয়েতে কি দিবা?
মানে
কেমন লোভ করবে, কেন চাইবে, চাওয়াটা কেমন একটা?
দেখেন বিষয়টা বাপু, আমি জানি বাপু বিষয়টা এরকম যে কত 5 লাখ টাকা 10 লাখ টাকা দিচ্ছে, সে কত কষ্ট করে ওই মেয়ের বাবা সংগ্রহ করে এটা দিল না? যদি হৃদয়ের মধ্যে সামান্যতম কষ্ট লেগে যায়, ওই যে একটা প্রবাদ আছে না আমাদের এখানে, কেউ কোনো কিছু দেওয়ার সময় খুশি হয় না, মাশাআল্লাহ এটা দেয় না,
অনেক কষ্ট লাগে,
কষ্টের হাকিকাতের ব্যাপার, যখন দেয় কষ্টের সাথেই দেয়, তো কষ্ট করে যখন দিল এটা আমার সাথে বরকত আসবে না, লানতই আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান, এর চাইতে কি বেশি সম্পদ আমাকে দিতে পারেন?
নিশ্চয়ই নিশ্চয়ই। যেমন আপনি বললেন প্রথমে কোরআনে মাজিদ ফুরকানের সমিদ্রে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বললেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তো যদি আমরা ইসলাম অনুযায়ী চলি, কোরআন এবং হাদিস অনুযায়ী চলি, তাহলে ইনশাআল্লাহ আজ সবাই আমাদের মন মানসিকতার সৃষ্টি হয়ে যাবে। আজ দাওয়াত ইসলামের মধ্যে লাখো এমন যুবক আছে যারা মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা এক টাকাও চায় না, আর তাদের ডিমান্ড থাকে কি আমি এখান থেকে আপনার বাড়ি থেকে এক টাকাও নিব না, কোনো কিছু আমি নিব না, হ্যাঁ বিয়ে আমি প্রস্তাব দিয়েছি, আমি শুধু মেয়ে নিব আর কোনো কিছু নিব না। তো এমনি অহরহ আমাদের ইসলামী ভাইদের মধ্যে এরকম দেখা যায়,
আলহামদুলিল্লাহ। এরকম যারা বলছে আরমান ভাই, আমি তাদের জন্য বলবো যে ওই সকল অভিভাবকদেরকে, আপনারা এই ক্ষেত্রে এসে যখন একটা ছেলেকে পেলেন যে ছেলে চাচ্ছে যে কোনো যৌতুক দাবি করছে না, ওই ক্ষেত্রে আপনাদের উচিত মোহরের বিষয়টা তার
ছেড়ে দেওয়া। হ্যাঁ,
এটা হবে বুদ্ধিমানের কাজ,
জি জি জি,
কল্যাণের কাজ, এবং ওই ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে মোহর দেবে।
না, এখানে জহির ভাই, এখানে আরেকটি কথা আপনাকে গাইড করতে হবে,
সহজ করে দিতে বলতে,
এখানে
সহজ করতে বলতে, যাতে কোন পক্ষের উপর বার্ডেন না হয়,
এখানে
বোঝা না হয়,
অ্যাড করে নিতে হবে। জহির ভাই, আপনাকে আরো বলতে হবে যে মেয়ের পক্ষ যারা আছে, যারা দেন মোহর, তারা তো ঠিক থাকে, কিন্তু কিছু লোক এমন চলে আসে যারা বলে, না না বাড়াতে হবে, সমাজ দেখতেছো না তুমি, দেখছো না ওর কত দেড় মন করেছে, তো এইভাবে করে তাকে বলে বলে মা বাবাকে বা বাবাকে বলে বা বড় ভাইকে বলে বা গার্জিয়ানকে বলে তার দেড় মনটা বাড়িয়ে দেয়। তো আমার মনে হয় কি যারা এভাবে পরামর্শ দেয়, এভাবে পরামর্শ দেওয়া ঠিক নয়।
কখনো আমাদের উচিত যে আমাদের কিছু কিছু এরকম দেখেছি যে বিয়ের সাথের বিষয়টা অত্যন্ত গোপন ভাবে রাখে, নিজের সাথে শুধু নিজে কথাবার্তা বলে অনেকে সেরে ফেলছে। এরকম হচ্ছে বিয়ে যখন শাদি করে নিয়ে গেছে, ঘরে স্ত্রী আসছে, এলাকার বড় বড় মুরব্বীরা এসে বলতেছে ও কখন বিয়ে করবো, মাসখানিক পরে বলতেছে।
আচ্ছা,
এটা অনেক সময় লুকিয়ে যদি রাখানো হয় না অনেক বিষয়গুলোকে, তাহলে এগুলি থেকে বাঁচা যায়
না। আসলে
আপনি বলতেছেন সমাজের ও চলে যায়, ও চলে যায় গিয়ে এখানে কথাবার্তি বলে, এটা এটা সাজেশন দেয়, ওইটা সাজেশন দেয়, তো এই বিষয়ে মানে নাকি দেখতাম আসলে
না বিষয়ে। আব্দুল্লাহ ভাই আপনি যেটা, সামাজিকতা আমাদেরকে মেনটেন করতে হবে
অবশ্যই।
সামাজিকতা, আমরা সামাজিক জীব, সমাজের আনুষ্ঠানিকতাকে আমরা মেনে চলব, কিন্তু সেটা হতে হবে শরীয়ত সম্মত। এখন আমি করছি না, ফর এক্সাম্পল এটা একটা পর্যবেক্ষণের বিষয় আসবে যে আমরা বিয়ের অনুষ্ঠানগুলো কি কি করছি।
জি
হ্যাঁ, আমি কি পারি না অল্টারনেট কিছু সৃষ্টি করতে? আনুষ্ঠানিকতা আসবে, সময় আসবে। ফর এক্সাম্পল মাদানী চ্যানেল, আমরা চ্যানেলে বসে কথা বলছি আজকে, একসময় চ্যানেল ছিল না,
শুধু আমাদের প্রয়োজন চলে আসছে,
প্রয়োজন চলে আসছে, অল্টারনেট অল্টারনেট আমি সেটাই বলছি, অল্টারনেট। জি, অনুষ্ঠানকে আমরা বর্জন করব না, কারণ এটা বর্জন করা সম্ভব না। একজন করবে শতকরা, দুইজন করবে, এই অনুষ্ঠানকে আমরা কখনো বর্জন করতে পারবো না, যেটা ধারাবাহিকতা আমাদের মাঝে চলে আসছে। কিন্তু আমরা এটাকে সংস্কার করতে পারি, সেটাকে আমরা পরিশুদ্ধ করতে পারি।
সবার আগে সমাজটাকে আগে সংস্কার করতে হবে,
সংস্কার করতে হবে, এই
দিনের প্রসার বাড়িয়ে দিতে হবে,
দিনের প্রসার করতে হবে, আমাদের সচেতনতা বাড়াতে হবে। যেমন আমাদের আসবে পর্যালোচনা গায়ে হলুদ অনুষ্ঠান, এটাকে আমরা অল্টারনেট কিছু দাঁড় করাই, যেমন আমাদের
আপনাকে কিছু দিতে হবে,
দিতে হবে,
নাহলে আপনি এটাই করবে।
ফর এক্সাম্পল আজকে মোবাইল, আমি যদি আজকে মোবাইলের ব্যাপারে বলি যে মোবাইলটা পরিহার করেন, অথবা কেউ
পসিবল,
কারণ সোশ্যাল মিডিয়া, এই জন্যই তো আমরা বলছি মোবাইলকে পরিহার করেন। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, এই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু খাদ্য দিতে হবে যাতে কুখাদ্য থেকে বেঁচে থাকে, যা আজকে মাদানী চ্যানেল করছে, যে বেহায়াপনা উলঙ্গপনা সকল কিছুকে বয়কট করে, যাতে করে আমরা একটা সুস্থ সংস্কৃতির চর্চা করতে পারি, যার মাধ্যমে আমরা একটি ইসলামিক সংস্কৃতির বলয় তৈরি করতে পারি, ইসলামিক যে একটা পরিপূর্ণ দিন, ইসলাম একটি বিধান, সেটাকে আমরা মানতে পারি এবং পালন করতে পারি, এই জিনিসটা কিন্তু মাদানী চ্যানেল
অবশ্যই।
ঠিক অ্যাট দ্য ইজ আমাদের ওই অনুষ্ঠানগুলোর মাঝে এমন কিছু বিষয় আমরা যেন অ্যাড করি
যা শরীয়তসম্মত,
শরীয়তসম্মত।
এক ভাই আমাদেরকে এসএমএস করেছেন, আমাদের সমাজ যৌতুক থেকে কিভাবে মুক্তি পেতে পারে জানালে উপকৃত হব। আসলে আমাদের যৌতুক থেকে কিভাবে আমরা মুক্তি পাব, এজন্য আমাদের নৈতিক যে শিক্ষা, এটা আমাদের খুব জরুরি, ইসলামী শিক্ষা জরুরি, পাশাপাশি আমাদের সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যেখানে রয়েছি আমরা, আমাদের সমাজের নওজোয়ান যারা রয়েছি, যারা দেখতে পাচ্ছেন এখন, যারা এখনো বিয়ে করেননি, তারা নিয়ত করে নিন যে আমি মা বাবা যা কিছু বলুক না কেন আমি যৌতুক ছাড়া বিয়ে করবো, হয়ে গেল।
ওভারঅল মিলিয়ে সবকিছু মিলিয়ে যে দেখতেছি সকলের মধ্যে একটু তাকওয়ার কমতি না?
জি,
আল্লাহর উপর কারোই কোনো তাকওয়া নাই, আমি যৌতুক নিব। ওই সময় এটা চিন্তা করে না যে আমি এত যুবক আছি, আমি এত সুস্থ সবল আছি, আমি আর নিচের ফার্নিচার এগুলি জোগাড় করতে পারতেছি না, বৃদ্ধ বয়সের এই বৃদ্ধ বাবা কেমনে জোগাড় করবে, কোথায় গেল আমাদের
আমার নিয়াত আমার সন্তানকে যৌতুক ছাড়া ম্যারেজ বিবাহ করাবো। মশাই ভাই আমাদের কুমিল্লা থেকে এসএমএস করেছেন, আর নিয়াত আসবে মাশাআল্লাহ, মানে বৃষ্টির প্রথম কাতরা, প্রথম ফোঁটা মোশারফ ভাই থেকে শুরু হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ, তারা নিয়ত হবে। আমাদের প্রচেষ্টাই হচ্ছে এটা যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একজন হলেও তার মন মানসিক পরিবর্তন হয়, এটাই আমাদের মানে কামিয়াব।
সন্দেহ নেই, আসলে দাওয়াত ইসলামী পথ চলা তো একজন দিয়েই,
জি
ইসলামের পথ চলা তো একজন দিয়েই, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে পথ চলেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে আলী কারাম আল-ওয়াজহের কারণে হতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকে সারা পৃথিবীতে সবুজ হয়েছে আলহামদুলিল্লাহ। যুগের পরস্পরায় যেতে যেতে এই নেকির দাওয়াতকে আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমিরুল সুন্নাহ দাওয়াত যখন শুরু করলেন, চলতে চলতে আমাদের এই মাতৃভূমি 360 টা ইকোনমি বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশের আনাচেকানে সর্বত্র আলহামদুলিল্লাহ সেখানে রসুলদের সুশোভিত হচ্ছে। আসলে এই পথ চলা, আমি এ কথাই বলবো, সবাই যৌতুক নিচ্ছে, সবাই নিচ্ছে আমিও নেব, সবাই দিচ্ছে আমিও দেব, সবাই বাড়াচ্ছে আমিও বাড়াবো, এই কথা যেন আমি না বলি।
আমাদের রিয়াজ ভাই, আমাদের রিয়াজ ভাই কুমিল্লা থেকে এসএমএস করেছেন, আমি নিয়ত করলাম যৌতুক ছাড়া বিয়ে করব।
নিজের মাশাআল্লাহ মুবারকবাদ,
একজন নেককার মেয়ে যেন বিয়ে করতে পারি সেই দোয়া করবেন।
আমিন,
দোয়া করে দেন।
আমিন,
মাশাআল্লাহ। পরিশেষে আরমান ভাইকে যাব যে মাদানী ফুল দেওয়ার জন্য। সর্বশেষ
মাদানী ফুলই, মাদানী ফুল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যা শুনলাম এতক্ষণ ধরে, আমাদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যা শুনলে, যাতে করে আমরা পাকাপোতা নিয়ত করে নিই যে আমরা এখন থেকে মেয়েদের উপরে বার্ডেন যাতে আমরা না হই, আমরা ডিমান্ড যাতে আমরা না করি। আর ইমাম আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা বলেন, যাতে মেয়েদের উপরে বেশি বার্ডেন যাতে না দেওয়া হয়। হ্যাঁ, অনুষ্ঠান করতে হবে, তো 20-25 জনের তিনি কথা বলেছেন কি যাতে করে বড়রা নিয়ে যায়, আর যখন অলিমা হয় তো তারাও যাতে এই সংখ্যা যাতে নিয়ে আসা হয়। তো যাতে করে আমরা করি অনুষ্ঠান, তো ওইভাবে করি যাতে কারোর উপরে বর্ডার না হয়, কারোর উপরে যাতে
সমস্যা না আসে,
প্রেশার না আসে। জি, দেলোয়ার ভাইয়ের কাছে যাবো। দেলোয়ার ভাই তো একেবারে চুপি ছিলেন, তারপর মানে সর্বশেষ মাদানী ফুল যদি দিয়ে দেন।
বলবো যারা এখনো বিয়ে করেনি তাদেরকে একটা মেসেজ দিতে চাই।
জি,
যে তোর মধ্যে কিছু ফিল নেন। আমরা সবার মধ্যে এই চিন্তাধারা থাকে যে আমি সমাজের জন্য কিছু করব, সমাজকে পরিবর্তন করব। আসলে চিন্তাধারাই করতে থাকি আমরা, আমাদের দ্বারা কখনো কিছু হয় না। যদি আমরা ছোট থেকে একটা একটা করে সমাজের জন্য কিছু করে যেতাম তাহলে অবশ্যই হতো। তো যে সকল যুবক ভাই এখনো শাদী করেনি, বিয়ে করেনি, তাদের প্রতি অনুরোধ করব, এই ফিলটুকু একটু করে নেন যে আপনি যৌতুকবিহীন বিয়ে করে একটা পরিবারকে টেনশন ফ্রি রাখবেন, আপনি যৌতুকবিহীন বিয়ে করে সমাজটাকে একটা সুন্দর কিছু উপহার দিবেন, আপনি যৌতুকবিহীন বিয়ে করে আপনি আপনার প্রজন্মকে ভালো কিছু শিখিয়ে যাবেন,
মাশাআল্লাহ।
তো এরকম যদি আমরা না করি না, তাহলে আমরা শুধু অপরের দোষে দিতে থাকি, তাহলে ওই কাদা, ওই নোংরা জিনিসগুলি আমাদের মধ্যেও জড়া যাবে। আমাদের সকলের উচিত যাতে আমরা যাতে এগুলি বয়কট করি, আস্তে আস্তে শুধু মুখে নয় আমলি ভাবে যাতে আমরা বয়কট করতে থাকি। তাহলে ইনশাল্লাহ একদিন আমরা এমন সমাজ দেখব যে সমাজে যে যৌতুক কেউ নিবে না, যৌতুক দেওয়ার জন্য মানুষ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ দেখাক,
এই
আশাই করি।
মোহাম্মদ সায়েম আত্তারি নিয়ত করছেন, আমি পাক্কা নিয়ত করলাম যৌতুক ছাড়া নিকাহ করব। সুবহানাল্লাহ, নিয়ত আসতেছে, টাইম কম, কিন্তু কি করার। জহির ভাই যদি সর্বশেষ কিছু বলতে চান আর কি।
আচ্ছা, এটাই
জি,
ছেলের বাবা হয়ে যেন আমি কল্পনার বিবর না হই, ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবো, বরং এই নিয়ত করি যৌতুক ছাড়া আমি আমার ছেলেকে বিবাহ করাবো। পাশাপাশি মোহরের ক্ষেত্রে মেয়ের বাবা যেন নমনীয়তা প্রকাশ করি।
আচ্ছা, মোহরের ক্ষেত্রে নমনীয়তা প্রকাশ করতে বলছেন, এবং আমার বাবাদেরকে বলেছেন যে তারা যাতে করে যৌতুক ছাড়া ছেলেদেরকে বিয়ে করেন ইনশাআল্লাহ তারা। তো আমাদের দর্শক বন্ধু, আজকের মাদানী পর্যালোচনায় সময় একেবারে শেষ। বলতে চাচ্ছি যে আমাদের সমাজকে আমরা পরিবর্তন করি, আর আমি এজন্য বলবো যে দাওয়াত ইসলামের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই। দাওয়াত ইসলাম এই চিন্তাধারা আজকে দিচ্ছে যে যৌতুক পরিহার করতে হবে, দেন মোহরের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করতে হবে। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের রন্ধ্রে রন্ধ্রে না পৌঁছবে, ততক্ষণ না আমাদের সমাজের মধ্যে এই অবক্ষয় থেকেই যাবে। বড় লোকরা তো তারা পার পেয়ে গেল, তাদের হাতে টাকা রয়েছে, কিন্তু আমার গরিব বাবাজিরা তারা অস্থির হয়ে যাবে, তাদের ঘুম আসবে না, তাদের চোখে পানি চলে আসবে যার 2-3 মেয়ে রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যার সারমর্ম, যার একটি মেয়ে তার জন্য একটি জান্নাত, যার 2 মেয়ে তার জন্য 2 জান্নাত, যার 3 মেয়ে 3 জান্নাত। আর এই জান্নাত পাওয়ার জন্য খুশিত হয়েছে, কিন্তু বিয়ে দেওয়ার সময় তার কান্না চলে আসে যে আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে মেয়েকে বিয়ে দিব। এমন মেয়ে বিয়ে দিয়েছে যৌতুকের জন্য মানে নির্যাতিত হচ্ছে, অহরহ এরকম হচ্ছে। তো মেহরবানি করে এইসব প্রথা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখি, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। এজন্য আমি ভালো পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই, মাদানী পরিবেশের সাথে। এখানে আমরা যা রয়েছি, আমাদেরও এই মন মানসিকতা ছিল না, এখন এজন্য হয়েছে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের বদৌলতে। এবং কিছু SMS আমার কাছে এসেছে যেগুলো দাওয়াত ইসলামীর সম্পৃক্ত যারা রয়েছে দাওয়াত ইসলামীর মধ্যে, তারা আমাকে কিছু SMS করেছেন এদের পক্ষ থেকে যে আমরাও করবো না। তো দেখুন না, দাওয়াত ইসলামীর পরিবেশ হচ্ছে এটা। যে ভালো কিছু শিক্ষা দেয়। তো আপনি আপনার সন্তানদেরকে দাওয়াত ইসলামের সাথে জড়িয়ে রাখুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, এই প্রত্যাশা করব। আপনাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করি, এখানেই বিদায় নিব। আগামী মাদানী পর্যালোচনায় অন্য আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।